29 ডিসেম্বর 2019, ঈদগাহ ময়দান, হালি শহর, বি ব্লক, চট্টগ্রাম।
আজকের ইসলাহি মাহফিলের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় দীর্ঘ সময় আমরা অপেক্ষমান, হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ, শীর্ষস্থানীয় খলিফা, শাইখুল হাদিস, ঢাকা জামিয়া হাকিমুল উম্মাহ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুমুল আলিয়া ফির সাহেব হালকানগর, হযরত আমাদের মাঝে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা যারা এখনো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে আছি, সকলকে প্যান্ডেলের নিচে এসে সমবেত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না, রেকর্ড করেন ঠিক আছে, আর মোবাইল উপরে তুলবেন না, নিচে মোবাইল রেখে রেকর্ড করেন, কিন্তু কেউ ছবি তুলবেন না। ছবি তোলা কোন আলেম দিন বলতে পারবেন না যে এটা সুন্নতের আমল বা এটা কোনো ইবাদত বা এটা জান্নাতে যাওয়ার কোনো একটা সম্বল বা এটা সওয়াবের কাজ। তো হাদিস শরীফে ছবির ব্যাপারে অনেক কঠিন কথা আছে যে কেয়ামতের দিন জাহান্নামের মধ্যে যাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে, তো কয়েক প্রকার মানুষ, মান কাতালা নাবিয়্যান, যে ব্যক্তি কোন নবীকে কতল করছে তো তার ভয়ঙ্কর শাস্তি হবে, আও কাতালাহু নাবিয়্যুন, নবী যাকে কতল করছেন, কোন নবী যাকে কতল করছেন তারও ভয়ঙ্কর শাস্তি হবে, যে কতটা খারাপ হলে নবী তাকে কতল করছেন। এবং আর কে যারা রাষ্ট্রের পরিচালক, যে ইমাম জায়ের জুলুমবাদ রাষ্ট্র পরিচালক, ওহাউলাল মুসাফিরুন, এবং যারা ছবি তোলে, তো যুগে যুগে বিভিন্ন রকমের ছবি তোলা হইত, আপডেট হইতে হইতে এই যুগে নানানভাবে মানুষ ছবি তোলে এখন। তো এটাকে নেকের কাজ, ভালো কাজ মনে করা এটা বিস্ময়কর ব্যাপার, যে দিনদার লোকেরা পর্যন্ত উল্লাসের সাথে ছবি তুলতে থাকে এবং বেপরোয়া ভাবে। এটা কি এই বেপরোয়া হওয়া, উল্লাস করা, এটা কি আল্লাহর মহব্বত এটার ভিত্তি, আখেরাতের ভয় বা আখেরাতের ফিকির এটার ভিত্তি? চিন্তা করা উচিত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বুঝ দেন।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ذاق طعم الإيمان من رزي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله تعالى عليه وسلم. وقال عليه الصلاة والسلام: من أحب دنياه أزر بآخرته، ومن أحب آخرته أزر بدنياه، فآخر ما يبقى على ما يفنى، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আমার ভাইরা, ইমানওয়ালার জিন্দেগি রাজা বাদশাহদের চেয়েও
অনেক উঁচু মর্যাদাওয়ালা, ইমানওয়ালা যে জমিনের উপরে বসে সেই জমিন রাজা বাদশাহদের সিংহাসনের চেয়ে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইমান মামুলি জিনিস না, অনেক বড় ব্যাপার। আহা আশ্চর্য, বুখারি শরীফের হাদিস যে কেয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে জাহান্নামে নিক্ষেপ যখন করা হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই অবস্থা দেখবেন তো তার পথ অনেক কষ্ট হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বিষয়টা ভাবতে ভীষণ কষ্ট হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পয়গম্বর যে তার দোয়া ছিল যে হে আল্লাহ আমার বংশে আপনি অনেক নবী বানান। আল্লাহ পাক সে দোয়া কবুল করছেন, বহু নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদদের মধ্যে পয়দা হয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর না, তার সন্তান না। হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তো, এবং তিনি এত বড় নবী যে তার উপাধি হলো খলিলুল্লাহ, তিনি আল্লাহ পাকের একান্ত প্রিয়জন। আল্লাহ পাক যাকে এই উপাধি দান করছেন, এবং পবিত্র কোরআনে যার সম্পর্কে বলা হয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হে উম্মতে মুহাম্মাদি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা তার আদর্শ অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা ঘুম থেকে যখন জাগবা তো পড়বা আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ও কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার আজকে দিন হলো, আমার এই সকাল হলো ইসলামের চরিত্রের উপরে, ইসলামী জীবনের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে। তিনি পাক্কা তাওহীদ ওয়ালা ছিলেন, কোশ্চেন কারো তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন, যেটা আরব জাতি বলে এবং দাবি করে, আরবের লোকেরা যেটা বলতো। এবং আমার আজকের ভোর, আজকের এই দিন, এটা খালেস তাওহীদের উপরে, আল্লাহ কালিমাতুল ইখলাস, খালেস তাওহীদের উপরে। আমি ঈমানওয়ালা, আমি তাওহীদওয়ালা, আমি আল্লাহকে বিশ্বাস করি, ইন্নানি মিনাল মুসলিমিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে চলার জন্য মহান রব্বুল আলামিন নির্দেশ করতেছেন পবিত্র কোরআনের মধ্যে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জীবনে এভাবে ধরে রাখছেন এবং উম্মতকে এইভাবে শিক্ষা দান করছেন যে ভোর হলে দোয়া পড়ো, আবার সন্ধ্যা হলো আমসাইনা আলা ফিতরাতুল ইসলাম ও কালিমাতুল ইখলাস, আমার এই সন্ধ্যা আমার এই রাত এটা ইসলামের উপরে এবং খালেস পিওর তাওহীদের উপরে, একত্ববাদের উপরে। এক আল্লাহর সঙ্গে আমি কাউকে শরীক করি না, আমি এক আল্লাহর সঙ্গে আর কোনো মাবুদ মানি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়ালা দীনে নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের উপরে আমার দিন কাটবে, আমার রাত কাটবে, আমার জীবন কাটবে। ওয়ালা মিল্লাতি ইব্রাহিম, ওয়ালা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা, এবং যিনি খালেস তাওহীদওয়ালা ছিলেন সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে আমার এই দিন, আমার এই রাত, আমার জীবন অতিবাহিত হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যার প্রতি সমস্ত নবীদের সর্দার এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সীমাহীন শ্রদ্ধাশীল, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কালকে আমাদের যখন জাহান্নামে যাবেন তো আমাদের কি অবস্থা, সেই দৃশ্য আমাদের দেখতে তো হবে না। এর থেকে অনুমান করা যায়, উপলব্ধি করা উচিত যে ঈমান কত বড় দৌলত। আমরা তো কোন নবীর আত্মীয় না, হ্যাঁ, কোন নবীর খালাতো ভাই লাগেন কেউ, কোন নবীর মামাতো ভাই কেউ, কোন নবীর ফুফাতো ভাই কেউ, কিন্তু নবীর পিতা হওয়া সত্ত্বেও তিনি যখন চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছেন, তো সেক্ষেত্রে আমার আপনার অবস্থা কি? আমার আপনার সিনাতে যে ঈমানটুকু, এটা কি আল্লাহর কসম শুধুই মহান আল্লাহর অনুগ্রহ না? এটা আল্লাহ পাকের দান না? এটা আল্লাহ পাকের শুধু দয়া না? এর শুকর গুজারি আমরা কিভাবে করব? আদমিয়ত দাদাই মাযাম মুসলমা কর দাই এ খোদা কুরবান সওয়াব ইহসাব আর ইহসান কর দাই হে আল্লাহ, আমাদের কোন রকমের দরখাস্ত ছাড়া আপনি আমাদেরকে পশু না বানায়া, জন্তু জানোয়ার না বানায়া মানুষ বানাইছেন। আল্লাহ আপনার কি শুকর আদায় করব? কেমনে শুকর আদায় করব? কিয়ামত পর্যন্ত যদি আমরা সেজদায় পড়ে থাকি, এর কি শুকরিয়া আদায় করা সম্ভব? যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, জঙ্গলের শুয়োর তো বানাইতে পারতেন, শিয়াল বানাইতে পারতেন, বানর বানাইতে পারতেন, সাপ বিচ্ছু অজগর বানাইতে পারতেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু পশু না বানায়া আমাদেরকে নিজ দয়া মানুষ বানাইছেন। হে আল্লাহ, আপনার বড় এহসান, বড় মেহরবানি, অনেক বড় অনুগ্রহ। বাজাম মুসলমা কর দাই হে আল্লাহ, আমি তো কখনো বলছিলাম না যে দুনিয়াতে নমরুদরা আসবে, ফেরাউনরা আসবে, আবুল হাব আবুল জাহালরা আসবে, নাস্তিকরা আসবে। আল্লাহ আমাকে ওই গ্রুপে নিয়েন না, আমাকে আপনি মুসলমান বানায়েন, মুসলমান বাবা মার ঘরে আপনি পাঠায়েন। এই কথা তো আমি বলছিলাম না, কিন্তু হে প্রিয় মাওলা, হে আমার মহান মাবুদ, নিজ করুণায় নিজ দয়ায় আপনি আমাকে মুসলমান বানাইছেন, এর শুকরিয়া আমি কিভাবে আদায় করব? শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে দুনিয়ার কাফের মুশরিকদের লম্ফ জম্প দেখলে, দাপট দেখলে, প্রভাব প্রতিপত্তি দেখলে অনেকে ভয় পায় এবং নিজেকে তুচ্ছ মনে করে, যে তারা এত বিশাল কিছু, আমরা তো কিছু না, তাদের কাছে এত বড় দেশ আছে, আমাদের দেশ ছোট্ট, তাদের কাছে এত বড় বাহিনী আছে, আমাদের বাহিনী ছোট্ট, তাদের কাছে এত বড় পারমাণবিক শক্তি আছে, অস্ত্র শস্ত্র আছে, আমাদের কাছে তো, আমরা তো সেই হিসাবে দুর্বল। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, যার সিনাতে ঈমান আছে, যার ভিতরে ইসলাম আছে, লাখ কোটি আমেরিকা ইউরোপের থেকে তার পায়ের তলের জমিনের দাম বেশি, কারণ সেই সেই জমিনের উপরে তৌহিদওয়ালা দাঁড়ায় আছে, সেই জমিনের উপরে কি তৌহিদওয়ালা বসে আছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহর কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন। এই মানুষটা বলছিলেন যে খোস্তর আজহার দু জাহান আজাবুয়াত কে মারাবা তু সরো সাউদাবুয়াত, আমার প্রিয় মাওলা, যে জমিনের উপর আমি আপনাকে ডাকতে পারি, যে জমিনের উপর আমি আপনাকে ডাকি, যে জমিনের উপর আপনাকে ভালোবাসার আমার সুযোগ হয়, সেই জমিন দুনো জাহান থেকে বেশি দামি। আপনার এই এই জমির আপনার সঙ্গে সম্পর্ক রচনার, ভালোবাসা করার, ভালোবাসা রচনার এই জমিন সূত্র এবং ভিত্তি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি সে মহান আল্লাহ প্রেমের সম্রাট, সারা বিশ্বের আল্লাহ প্রেমিকদের তিনি মহান উস্তাদ, মহান গুরু। সেই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির সামনে আমাদের সমস্ত ওলামায়ে দীন মাথা নত করেন, তিনি এই কথা বলছেন, খোস্তর আজহার দু জাহান আজাবুয়াত কে মারাবা তু সরো সাউদাবুয়াত, সেই জমিন দুনো জাহান থেকে আমার নজরে বেশি দামি, যেই জমিনের উপরে আপনাকে আমি ভালোবাসি, যেই জমিনের উপরে আপনাকে আমি ডাকি, যেই জমিনের উপর আপনার জন্য আমি কান্নাকাটি করি, চোখের পানি ফেলি। এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নারায়ে মস্তানা খুশমি আয়দাম তাব জানা চুনিমি বায়দাম, হে আল্লাহ, আপনার ভালোবাসায় বিভোর হয়ে আপনাকে ডাকতে থাকার তৌফিক আমাকে দেন, আপনার আপনার জন্য পাগল পারা হয়ে আমি জীবন কাটাইতে চাই, আমার সকাল আমার সন্ধ্যা আপনার ভালোবাসাওয়ালা, আমার দিন রাত আপনার ভালোবাসাওয়ালা, আমার জীবন হয়ে আপনার জন্য ভালোবাসাওয়ালা, আর কারো দিকে আমার নজর না যায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আপনার জন্য উৎসর্গিত, আমি আপনার সঙ্গে কাউকে শরীক করা বরদাস্ত করব না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনার সামনে যারা মাথা নত করবে, নিজেকে সঁপে দিবে, আমি প্রথম সারিতে থাকব, আপনি এক নম্বরে আমাকে পাবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসলাম কি আশ্চর্য দিন, কি আশ্চর্য ধর্ম, নামই আশ্চর্যজনক। হ্যাঁ, যে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্মের নামই রাখছেন মহান রব্বুল আলামিন ইসলাম, এবং কোরআনে পরিষ্কার ভাষায় ঘোষণা করছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আগে বিভিন্ন দ্বীন ধর্ম ছিল, কিন্তু এখন আমার নিকট একমাত্র দ্বীন শুধু ইসলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, একমাত্র দিন ইসলাম। ইসলাম বড় ভারী ব্যাপার। সে কি জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, আল্লাহর পয়গম্বর, এত বড় পয়গম্বর। তাকে মহান রব্বুল আলামিন বললেন, ইজ ক্বালাহু রব্বুহু আসলিম, হে ইব্রাহিম তোমার মধ্যে ইসলাম দেখতে চাই। ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, সেই ইসলাম কি জিনিস? ইসলাম মানে, হে ইব্রাহিম পূর্ণাঙ্গ আনুগত্য আমার সামনে পেশ করো, একদম নিজেকে কমপ্লিট ভাবে আমার সামনে সমর্পিত করো, নিবেদিত করো, উৎসর্গিত করো, আমি সেটা দেখতে চাই। তিনি সাথে সাথে বললেন, আসলামতু লিরব্বিল আলামিন, সমগ্র জাহানের যিনি পালনকর্তা এবং খোদা এবং মাবুদ উপাস্য, আমি তার সামনে পূর্ণভাবে নিজেকে একদম ন্যস্ত করে দিলাম। এজন্য ইসলামের এত সুন্দর তর্জমা করছেন কোন বুজুর্গ, গর্দান নেহাদান বতাত, যে মহান আল্লাহর আনুগত্যের সামনে আনুগত্যের জন্য নিজেকে একদম পূর্ণাঙ্গ ভাবে সঁপে দেওয়া, একে ইসলাম বলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? নিকাল যায় দম তেরে পদ্মকে নিচে, এই দিল কি হাসরত, এই আর জু হ্যায়, প্রিয় মাওলা আপনার জন্য জীবন উৎসর্গ করবো, এটাই আমার কামিয়াবি, এটাই আমার সফলতা, এটাই আমার সম্মান এবং মর্যাদা। মানুষ মনে করে বড় ফ্যাক্টরি হলে সে মর্যাদাওয়ালা, এরকম বড় ফ্যাক্টরির মালিক কারণও ছিল। মানুষ মনে করে যে বড় ক্ষমতাধর হলে সে বড় মর্যাদাওয়ালা, সে বড় হয়ে গেছে। এইরকম দাপটার ক্ষমতা ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল। হ্যাঁ, তো এর দ্বারা কি তাদের সম্মান আর মর্যাদা আর সফলতা অর্জন হলো? বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আর ইসলাম কবুল করলেন, গলার ভিতরে রশি লাগায় ওরা রাস্তা রাস্তায় চেঁচাইতেছিল আর বেলালের উপরে নির্যাতন করতেছিল। হযরত বেলাল বলতেছিলেন, আহাদ আহাদ, আমি এক আল্লাহ ছাড়া আর জানি না, এক আল্লাহ ছাড়া আর চিনি না। সত্যিকার ইমান এবং ইসলাম ওয়ালা ওই মানুষটা যে এমন ভাবে আল্লাহর জন্য পুরোটা জীবনকে সে উৎসর্গিত করে, যে কাল কিয়ামতে মহান রব্বুল আলামিনের সামনে এই বান্দা যখন দাঁড়াবে, কোনো সাক্ষীর দরকার হবে না, রব্বুল আলামিন নিজে বলবেন, কোনো সাক্ষীর দরকার নাই, ও যে আমার দেওয়া না, আমার পাগল, আমি নিজে সাক্ষী। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা সেরকম ইমানওয়ালা, সেরকম তাওহীদওয়ালা, সেরকম ইসলামওয়ালা আমাদের সকলকে বানায় দেন। ইসলাম তো এত প্রিয়, আল্লাহর কসম ইসলাম তো এত সুন্দর, আহা কি আশ্চর্য! যে দুনিয়াতে দেশে দেশে যুদ্ধ হয়, এক দল আরেক দলকে গুলি করে, ব্লাস্ট ফায়ার করে, হ্যাঁ বোম মারে, কত কিছু করে, তো এগুলো দেখতে দেখতে অনেক মানুষ ইসলামের জেহাদকে ওই টাইপের কিছু মনে করে, এটা বড় বোকামি এবং বড় মূর্খতা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইসলামের জন্য জীবন দান, ঈমানের জন্য জীবন দান, আল্লাহর দ্বীনের জন্য জীবন দান, লড়াই করা, যুদ্ধ করা, জিহাদ করা, সেটা এক ভিন্ন ব্যাপার, এটার মজাই ভিন্ন, এটার নেশাই ভিন্ন। এক বুজুর্গ বলেন যে, হে প্রিয় মাওলা, কারো গর্দানে যদি আপনার জন্য তলোয়ার পড়ে, সেই তলোয়ার জন্য আমার গর্দানে পড়ে, কারণ আমি বিশ্বাস করি যে তলোয়ার আপনার জন্য পড়ে, আপনার হাতে তলোয়ার খাওয়া। নাসাবাদ নসিবে দুশমন, কিসাবাদ হালাকে তেগাত, সরে দোস্তা সালামত, কিন্তু খন্দর আজমাই। হে প্রিয় মাওলা, আপনার হাতের কোন তলোয়ার দিয়ে যদি আপনি পরীক্ষা করতে চান, তো সেই তলোয়ার আমার গর্দান প্রস্তুত, আমার গর্দানে আপনি সেই তলোয়ার চালান, আর কোন দুশ্মনের গর্দানে আপনার তলোয়ার জন্য না পড়ে। ইসলামের সে জিহাদের জন্য, যে জিহাদের মধ্যে আল্লাহর জন্য জীবন দান, এত বেশি প্রিয় জিনিস। এজন্য লোকেরা দুনিয়াতে ত্রাস করে, সন্ত্রাস করে, সীমা লঙ্ঘন করে, রাষ্ট্রের ভিতরে গোলযোগ সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে ধোকা দিয়া নানানভাবে উৎপাত করে, অস্ত্র চালনা করে, অস্ত্রের ট্রেনিং দেয়, এগুলোকে, এই বিশৃঙ্খলা সৃষ্টিকে লোকেরা জিহাদের নাম দিছে। এগুলো জিহাদ না, এগুলো বিশৃঙ্খলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? জিহাদ করতে, জিহাদ তো করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেই জিহাদের ইতিহাস আপনারা পড়লে আশ্চর্যান্বিত হবেন, এর মজাই ভিন্ন, এর নেশাই ভিন্ন। হ্যাঁ, এক ঘটনা ছোট্ট মনে পড়লো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিলেন আমির ইবনে ফুহাইরা, না হযরত আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য তিনি যখন যুদ্ধ করতেছিলেন, শত্রুর এক তলোয়ার যখন তার গর্দনে পড়ে গেছে, হ্যাঁ না, তো তিনি চিৎকার দিয়া বললেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বললাম, বলি আমি একদম কামিয়াব হয়ে গেছি। তলোয়ার খাওয়ার মধ্যে তিনি জীবনের সাফল্য দেখতেছেন। এই জন্য ইসলামের জিহাদকে দুনিয়ার যুদ্ধের মতো মনে করা কোন মূর্খের কাজ, কোন এই মুসলমানের কাজ হইতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ঈমান ও ইসলামের কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। কি হলো আজকে মুসলমানদের, মুসলমানরা ইহুদিদের মতো সাজে, মুসলমানরা খ্রিস্টানদের মতো চলে, মুসলমানের সন্তানরা ইউরোপ আমেরিকাতে কয়েকদিনের জন্য ঘুরে আসলে লেবাস পরিবর্তন হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়, ইংরেজদের পোশাক আশাক পরার মধ্যে নিজেরা গর্ববোধ করতে শুরু করে। আরে মুসলমানের গর্ব তো ইসলামের মধ্যে, মুসলমানের গর্ব আল্লাহর জিকিরের মধ্যে, মুসলমানের গর্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, কিয়ামত পর্যন্তের মানুষদের জন্য তারা এই কথা সারা পৃথিবীতে ধ্বনিত প্রতিধ্বনিত করে গেছেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে শির উন্নত করছেন, মর্যাদা শির করছেন ইসলামের দ্বারা। আমাদের মাথা, আমাদের শির উন্নত, আমরা আমরা আমাদের বড় মর্যাদা, বড় সম্মান, যেটা ইসলামের অনুসরণের কারণে, ইহুদিদের গোলামি করার কারণে না, খ্রিস্টানদের গোলামি করার কারণে না, তাদের অনুসরণের কারণে না। আজকে মুসলমানের বাচ্চা, সেই মুসলমানের সন্তান দেখতে তাকে ইহুদিদের মতো কেন মনে হবে, এটা তোমার বিবেকের কাছে তুমি জিজ্ঞাসা করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। হ্যাঁ, কখন আমরা সেই সুন্দর ইসলামের দিকে ফিরে আসবো? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের সৌন্দর্যের খুব বয়ান করতেন জায়গায় জায়গায়, এবং যখন তিনি অনেক বেশি উৎফুল্ল হইতেন, অনেক বেশি অভিভূত হইতেন, ভাষা পাইতেন না ইসলামের সৌন্দর্য তুলে ধরার মতো, তখন তিনি বলতেন যে, যে ফরক তাব কদম আর কুজা কে মিনে গরম কেরেশমা দামান দিল মি কসত কে যা ইজাজ। এই ইসলাম, ও হো, তুমি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দিকে আমি নজর করলাম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের শোভা এবং সৌন্দর্য আমাকে পাগল করে ফেলে, সারা পৃথিবীকে ভুলিয়ে দেয় যে না আর কোনো দিকে নজর করার সুযোগ নাই, এর সবচেয়ে সুন্দর তো ইসলাম, সবচেয়ে সুন্দর তো দীনে মুহাম্মদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তামাল ঈমান মার রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদির রাসূলা। হ্যাঁ, যে এই কথার আগে আরেকটা কথা মনে পড়লো, সেটা তো বলি, যে অনেকে মনে করে যে ভাই ইসলাম নিয়ে চলবে ভালোভাবে, আরো বেশি ভালো মুসলমান হবে, এ তো হুজুররা আলেম ওলামা খতিব সাহেব ইমাম সাহেবরা পীর সাহেবরা গাউস আবদালরা, আমরা তো অত বেশি ভালো মুসলমান না, আমরা তো নষ্ট ভ্রষ্ট, এই কখনো সিনেমা হলে, কখনো টেলিভিশন সেন্টারে, কখনো আমরা গানের আড্ডায়, কখনো আমরা মদের আড্ডায়, না হলে কমপক্ষে কিছু খারাপ খারাপ পরিবেশে তো আমরা থাকি, চরম খারাপ নাই হইলাম, কিন্তু কম দুষ্ট আর কম খারাপ তো আমি না। এই জন্য এই ওয়াজ শুনলে আমাদের ফায়দা কি? আমার প্রিয় বন্ধুরা, ওই রকম মুসলমান যারা নিজেদেরকে এতটা নিচু মনে করেন, তো তাদের উদ্দেশ্যও বলি, এটা বুখারী শরীফের হাদিস, বিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট যেই মুসলমান হবে কাল কিয়ামতে মহান রব্বুল আলামিন, সেই মুসলমানের জন্য এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাতের ফয়সালা করবেন। একজন সর্বনিম্ন সর্বাধিক নিকৃষ্ট মুসলমানের মর্যাদা যদি এত বড়, তো তার সঙ্গে যে নামাজ বলা হয় তার মর্যাদা কত বড়, যে রমজানের রোজা বলা হয় তার মর্যাদা কত বড়, যে সচ্চরিত্রবান হয় তার মর্যাদা কত বড়, যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বলা হয় তার মর্যাদা কত বড়, তার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকিত কোন নিশান, কোন সুন্নতের যদি প্রমাণ থাকে, শ্বাস থাকে, শয্যা থাকে, তাহলে তার মর্যাদা কত বড়। মানুষ মনে করে যে খুব সাজলে তখন সুন্দর লাগে, আল্লাহর কসম, সবচেয়ে বড় সাজ সজ্জা যে আল্লাহর দ্বীনের সাজসজ্জা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শের সাজসজ্জা, এটা কি আমার কথা? খোদ কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা, আমি যে রং দিলাম, আমি যে সাজ দিলাম সেটা তোমরা ধরো, আমি আল্লাহর সাজসজ্জা রঙের চেয়ে সুন্দর রং আর সুন্দর সাজসজ্জা আর কি হইতে পারে, কোথায় খুঁজবে তোমরা? এবং মহান রব্বুল আলামিন বলেন যে আমি যেই সাজে তোমাদেরকে সাজাইতে চাই সেই সাজ সেটা হলো যেই সাজে সজ্জিত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য একদম খালেস সুন্দর, সর্বাধিক সুন্দর, সবচেয়ে সুন্দর নমুনা মৌজুদ, মডেল মৌজুদ, আর কোন মডেল তালাশের কোন প্রশ্নই উঠে না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ, আলোকিত জীবন আদর্শ ফলো করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা আমরা দেখছি এই জীবনে যে আমাদের সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমলওয়ালা মানুষ যারা, সবচেয়ে সুন্দর মানুষ যারা, সবচেয়ে সুন্নতের অধিকারী মানুষ যারা, সবচেয়ে আল্লাহর ইবাদতের অভ্যস্ত মানুষ যারা, তাদেরকে আমাদের মুসলিম সমাজের লোকেরা সবসময় মনে করছে ভাই জমিনে ফেরেশতা, যে সব গোলাপের চেয়ে সুন্দর মানুষ এই মানুষটা। কি ঠিক কিনা প্রিয় বন্ধুরা? নিজামুদ্দিন আউলিয়াকে দেখলে, বড়বীর জিলানিকে দেখলে, হ্যাঁ তো মানুষ কি মনে করতো? খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখলে, আমাদের এই বাংলাদেশের হাফিজ হুজুরকে দেখলে মানুষ সে এমন প্রচন্ড ভিড় করত এক নজর খালি দেখার জন্য, অথচ হাফিজ হুজুরের বয়স তখন 80-এর উপরে, এবং বার্ধক্যের চাপে তার শরীরের উপরের অংশ নুয়ে পড়ছে, সে শরীরের অংশ নুয়ে পড়া অসিতি পরে বৃদ্ধ মানুষটাকে এক নজর দেখার জন্য যুবকরা পর্যন্ত অস্থির হইয়া পাগল পারা হইয়া ছুটে আসতো সামনে দিকে, ভিড় করতে থাকতো। এই সৌন্দর্য কিসের সৌন্দর্য? এই সৌন্দর্য হলো দীন ইসলামের সৌন্দর্য, তাওহীদের সৌন্দর্য, আল্লাহর ভালোবাসার সৌন্দর্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শের উপরে উৎসর্গ হওয়ার সৌন্দর্য। এই সৌন্দর্য এতটা সুন্দর করে মানুষকে। হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু শামসিস সামাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক সূর্য আল্লাহ আমাদেরকে দান করছেন আর এক সূর্য আকাশে উদয় হয়, যে সূর্যের আলো নমরুদ পায়, ফেরাউন পায়, আবু লাহাব আবু জাহাল সাদ্দাদরাও পায়, কিন্তু আমাদেরকে আলাদা এক সূর্য দান করছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন, এই শামসুন মানে এক মহিমান্বিত সূর্য আল্লাহ আমাদেরকে দান করছেন, এই সূর্য আকাশের ছোট্ট সূর্য, এক ক্ষুদ্র সূর্য আমাদেরকে মহান সূর্য, মহিমান্বিত সূর্য আল্লাহ পাক দান করছেন। তাদবীন লিতাযিম, না লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু শামসিস সামাই, আকাশে সূর্যের চেয়ে আমার সূর্য লক্ষ কোটি গুণের চেয়েও বড়। এই পৃথিবীর সব মানুষদের সম্মিলিত যে সূর্য, সে সূর্য উদয় হয় ভোরের আলো যখন পৃথিবীতে প্রকাশ পায়, তখন ওই সূর্য পূব আকাশে ভাসে, ও শামসি তাতলু বাদাল ইশাই, আর আমার সূর্য এমন মহান, এত বেশি আলোক রশ্মিওয়ালা যে এশার পরের ঘোর অন্ধকারে উদয় হলে সারা পৃথিবীকে আলোকিত করার জন্য যথেষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা ঘোর অন্ধকারের ভিতরে হাঁটতেন, বিচরণ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের আলোর মধ্যে হাতের থেকে পড়ে যাওয়া চিকন সুই সহজভাবে তুলে নেওয়া সম্ভব হইত, এমন আলোকিত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক। যেই রাস্তা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, বিচরণ করতেন, এরপরে তিনি চলে গেছেন, এখন আর তিনি এখানে নাই, তিনি এখানে দৃশ্যমান না, কিছুক্ষণ পরে যে লোকগুলো এই রাস্তা দিয়া চলতে শুরু করলো, আসলো যে রাস্তা একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যেন চলে গেছিলেন, সেই বাতাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের খুশবু এইভাবে ছড়ানো থাকতো, মানুষ কসম করে বলতে পারত নিশ্চয়ই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। এমন খুশবুদার ছিলেন প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং কোন রকমের সুরমা লাগানো ছাড়া তার চক্ষু দুইটা সবসময় এরকম সুরমা মাখা মনে হইত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং তিনি যখন কথা বলতেন দুই দাকের এই ফাঁকের মধ্যখান থেকে নূর বিচ্ছুরিত হইতে থাকত, এমন সুন্দর ছিলেন প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাবের হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূর্ণিমা রাত, আকাশে পূর্ণিমার চাঁদ ভাসতেছিল, তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, দেখলাম কি আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আর আমরা আজকে কার দিকে তাকাই? হ্যাঁ, আর কোন দিকে নজর উঠে আমরা? এই অন্য কারো দিকে নজর তোলা, নজর উঠানো এবং অন্য কাউকে পছন্দ করতে যাওয়া, এটা কি অপরাধ না? এটা কি জীবনের উপর জুলুম না? এটা কি অধপতন না? এটা কি নিচে নামা না? এটা কি জীবনের ব্যর্থতা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা তুআমাল ঈমান মার রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যে ব্যক্তি মনে করে, যে ব্যক্তি খুশি আনন্দিত, হ্যাঁ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সরার মধ্যে তিনি লিখছেন যে রাজিয়া বিল্লাহি রাব্বার অর্থ কি, যে মান কানা, হ্যাঁ, যে ইসলাম পায়া এমনটা খুশি যে আমার আর লাগবে না কিছু, আল্লাহকে পায় এমন খুশি আমার আর কিছু দরকার নাই, আর কোনো কিছুর উপরে সে নজর তোলে না, ইসলামকে পায় এমন খুশি আর কোনো দিকে নজর তোলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসূল হিসাবে পায় এমন খুশি, এমন আনন্দিত, এত প্রফুল্ল চিত্ত আর কোথাও সে নজর তোলে না। হ্যাঁ, এইরকম মানুষ যদি হয়, কোন মুসলমান যদি এইরকম হয়, তো যাকাত আমল ঈমান আই লাজ্জাত আল ঈমান ওয়া হালাওয়াতহু, ঈমানের স্বাদ, ইসলামের স্বাদ মজা দুনিয়াতেই সে পেয়ে যাবে। এই হাদিসের তরজমা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, সে ইসলামের স্বাদ মজা পেয়ে যাবে। কিরমার কি অর্থ? যে ঈমান এবং ইসলামের যে কোনো নেক আমলের যে কি স্বাদ, সারা দুনিয়ার সমস্ত পোলাও বিরিয়ানি কোরমার থেকে ইসলামের এক একটা আমল তার কাছে মজাদার মনে হবে, সুস্বাদু মনে হবে। সারা দুনিয়ার কাঁঠাল থেকে, সারা দুনিয়ার পোলাও কোরমা থেকে, সারা দুনিয়ার বিরিয়ানি থেকে, সারা জাহানের সমস্ত বাদশাহী এবং রাজ্য রাজত্ব সিংহাসন থেকে একবার আল্লাহর নাম নিলে তার কাছে বেশি মজা মনে হবে। মাওলানা জালালউদ্দিন উবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামে উচু বর জবান মিরাবাত হর বনে মু আজ আসল জুয়ে সাবাত, হে মানুষ, শামসুদ্দিন তাবরিজির মতো উলি আল্লাহর সোহবতে, আমার নিজের তরবিয়ত পাওয়ার বরকতে আজকে আমি জালালউদ্দিন রুবির অবস্থা হলো এই যে আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করি তো আল্লাহ পাকের নামের জিকিরের কারণে আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, আমার শিরা শিরা মধুর দরিয়া হয়ে যায়, আমার জিহ্বাটা মধুর দরিয়া হয়ে যায়, এবং আমার দেহের লোম গুলো পর্যন্ত, আমার দেহের পশমের গোড়া গুলো পর্যন্ত এক একটা মধুর দরিয়া পরিণত হয়ে যায়। হ্যাঁ, ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত সাই তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি। তো ওই বুজুর্গ একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বললেন, হযরত জি, জব মে আল্লাহ কা নাম লু হো তো মেরা মোহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম হযরত জি, মেরা মোহ মিঠা হো যাবে হ্যায়। ওই বুজুর্গ বললেন হাকিমুল উম্মত থানভীকে, হযরত জি, আমি যখন আল্লাহর নাম নেই আমার মুখটা হযরত একদম মিঠা হয়ে যায়, আল্লাহর কসম হযরত জি একদম মিঠা হয়ে যায়, আল্লাহ পাকের নাম এত মজা, এত মজা, এত বেশি মধুময়। আমার শায়খ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায়, আশিকু কা মিনা ওর জাম হ্যায়। এবং তিনি বলেন উনকে নাম কি লজ্জত জো বোরি এ পে মিল গই, হাম তো সালতানত কে তখত সে বেজার হো গয়ে। আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে আহা আমার প্রিয় মাওলার নামের মজা, চাটাইয়ের উপরে আল্লাহর নাম নিলে এমন মজা, আমি তো বাদশাহ ভুলে গেছি, আমি সিংহাসন ভুলে গেছি, আমি সিংহাসন চাই না, আমি বাদশাহী চাই না, রাজ্য রাজত্ব চাই না, আমি আল্লাহর নামের জিকির চাই, আমি আল্লাহ পাকের নামের মজা চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, উনকে নাম কি লজ্জু বোরিয়ে পে মিল গেই, হাম তো সালতনত কে তখত সে বেজার হো গে। এবং তিনি বলেন আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হয়, উফু আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম কি যে মজার নাম, কি মধুময় নাম, কি যে প্রিয় নাম। আশেকু কা মিনা আওর জাম হ্যায়, দুনিয়ার মানুষ যারা বোতলের পাগল, বোতলের বোতল নিয়ে নেশা করে, আর আল্লাহর প্রেমিক বন্দারা আল্লাহর নামের ভিতরে সারা জাহানের বোতলের চেয়ে বেশি মজা পায়, এত মজা আল্লাহ পাকের নামের মধ্যে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সফে আরশ বেশে মেরাজে তু গর্দা চরকে ফরশ, হে মানুষ তুমি আল্লাহর নামের জিকির শুরু করো। আল্লাহ পাকের নামের জিকির যে বান্দা করে, আল্লাহ পাকের জিকির যে বান্দা ধরে, তো আল্লাহর জিকির তাকে জমিন থেকে উড়াইয়া নিয়া আরশের ঊর্ধ্বে আরশের মালিকের রহমতের কোলে পৌঁছে দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ সোজা সোজা মোজা সাদা মাঠা নসিহত করে বলছেন যে ভাই রে তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, আমার ভাই তুই আল্লাহর নাম ধর তোর সব কাম হয়ে যাবে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সূরা মুযাম্মিলের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন তোমার মাওলার নামের জিকির ধরো এমন ভাবে যে সারা জাহানকে ভুলে যাও, সব ভুলে যাও, এক আল্লাহর নামের নেশায় এমনটা তুমি বিভোর হয়ে যাও। দেখো তোমার যিনি মালিক, তোমার যিনি রব, তোমার যিনি মাবুদ, তিনি মাশরিকেরও মালিক, মাগরিবেরও মালিক, সারা জাহানের মালিক, তিনি আসমানেরও মালিক, তিনি জমিনেরও মালিক, তিনি দুজাহানের মালিক, সমস্ত জাহানের মালিক, সবকিছুর মালিক, তাকে ধরলে তুমি সব পেয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বাদশাহ তিনি হঠাৎ দরবার একদম জমজমাট যখন ঘোষণা করে বসলেন, এই দরবারের লোকেরা, এই আমার উজিররা, দরবারের লোকেরা সকলে খেয়াল করে শোনো, আজকে আমার এই দরবারে এই যে হীরা মণিমুক্তা জওহরাত যা যা আছে, এই মুহূর্তে যে যেটার উপর হাত দিবে সেটা তার। কি কথা বুঝুন না, যে যেটার উপর হাত দিবে সেটাই তার। এখন এই সুযোগ পাওয়া রাজ দরবারে কত দামি দামি জিনিস মজুদ, কোটি কোটি টাকা তার দাম, এক একজনের পাশের থেকে একটার উপর থামা মারছে, যে এটা আমার, ও বলে এটা আমার, ও বলে ওইটা আমার। কি কথা বুঝেন নাই? আর তার ওই বাদশার এক বান্দি ছিল, সব ওই মন্ত্রী মিনিস্টার দরবারি লোকেরা সবসময় সমালোচনা করত, বাদশাহ ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ এবং ভীষণ জ্ঞানী মানুষ এবং সফল তিনি রাষ্ট্রনায়ক, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, এই বান্দিকে কিনে তিনি সর্বদা প্রাধান্য কেন দেন? আমরা উজির নাজির সব হাজির, কিন্তু ওনার দৃষ্টি হলো ওই বান্দিটার উপরে, তাও কালা বান্দি, এটা কি কথা, এটা তো বুঝলাম না। পিছনে পিছনে ফুসফুস করে, ফিসফিস করে, কিন্তু ওই সামনে তো বলতে সাহস পায় না। এই খবর বাদশার নিকট যখন একদম ভালোভাবে পৌঁছে গেল, তো ওই সময় বাদশা হঠাৎ একদিন এই ড্রামা করলেন, এই তামাশা করলেন, এই যার যে জিনিসের উপরে যে জিনিস পছন্দ করো আজকে ধরো, ওটা আজকে তোমার। সবাই এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত সেখানে একটা দামি কিছুর উপরে হাত দিয়ে বসছেন। কি কথা বুঝেন নাই? ওই মুহূর্তে সব মানুষ যখন হীরা জওহরাত মণিমুক্তার উপরে হাত দেওয়ার মধ্যে, ওটাকে নেওয়ার লুফে নেওয়ার মধ্যে ব্যস্ত বিভোর, ওই সময় ওই কালাবান্দি ওইটা এসে বাচ্চার মাথায় হাত দিয়ে বসে আছে, একদম সোজা মাথার উপরে হাত দিয়ে এইভাবে ধরে রাখছে। বাদশাহ খানিকটা ধমকে সুরে বললেন যে আরে পাগল রে তুই এটা কি করলি? বললাম যে কিছু একটা ধর মালিক হয়ে যাবি, তা তুই আমার মাথা হাত দিয়ে বসে আছিস। তখন ওই বান্দি জোর গলায় ওই বান্দি তখন ঘোষণা করলো যে বাদশাহ আপনি কখনো আপনার কথা লঙ্ঘন করেন না, আপনি এতটা স্বচ্ছ, এতটা সৎ, এত বিশ্বস্ত, এত নির্মল আপনার জীবন, তো আপনি বলছেন যে যে যেটার উপর হাত দিবে সেটা তার, আমি তো আপনার মাথায় হাত দিছি আপনি আমার। এখন তো সব উজিরা মাথা নিচু করে বসে আছে, আরে আমরা যে বোকা আজকে এটা প্রমাণ হয়ে গেছে। এই বান্দিকে বাদশাহ কেন গুরুত্ব দেন আজকে তো সেটা প্রমাণ হয়ে গেল, আর বাদশাহর উদ্দেশ্যই ছিল তাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যে আমি আমার এই কালো বান্দিকে গুরুত্ব কেন দিই, এত প্রাধান্য কেন দিই? তোমাদের এখন বুঝো তো, দরবারের লোক রাষ্ট্র চালনা যারা করে তো তাদের মাথা খালি থাকে না, তাদের মাথা ওই রকম রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সম্পূর্ণই আল্লাহ করে দেন। কি কথা বুঝেন নাই, কি বলবো। হ্যাঁ, তো সবাই তখন মাথা নত করছে। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য হযরত হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাফ ধরে কানতেন এবং বলতেন যে আমার প্রিয় মাওলা, কই তুরসে কুছ, কই কুছ মাংতা হ্যায় ইলাহি মে তুরসে তলবগার তেরা, হে আল্লাহ এই পৃথিবীর কত মানুষ আপনার নিকট কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা এই ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, কেন যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর একটু নেই মেরা তো কই সে নেই মেরি, হে আল্লাহ আপনি আমার তো সব আমার, আপনি আমার হলে আপনার এই আসমানও আমার, আপনি আমার হয়ে গেলে আপনার এই পৃথিবীটাও আমার, আপনি আমার হয়ে গেলে জান্নাতুল ফেরদাউসটাও আমার, সবকিছু আমার, আগর একটু নেই মেরা তো কই সে নেই মেরি, হে আল্লাহ যদি আপনি আমার না হন তো আমার বলতে আর কিচ্ছু নেই, আমার সব বরবাদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই মহান বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবার সামনে কান্দতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, প্যাসা চাহে জেসে আবে সর্দ কো, তেরি প্যাস উসসে ভি বড়কর মুশক হো, হে আল্লাহ প্রচন্ড গরমের মধ্যে পিপাসিত মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, আপনার ভালোবাসায় এর চেয়ে বেশি ছটফট করার আমাকে তৌফিক দান করেন। কি মানুষ ছিলেন এই সকল মানুষ! আরে ভাই তুমি দেরি করো কেন, অ্যাটেনশন পজিশনে থাকো ভাই, কত আর ঘুমাবা, দিন রাত চব্বিশ ঘন্টা খালি ঘুমের জন্য উৎসর্গিত। একটু আগে বলতেছিলাম না এক কথা, যে আল্লাহ পাক যাদেরকে রাষ্ট্র পরিচালনার ওই মসনদে বসান, দেখেন যে গতকাল পর্যন্ত সেই মানুষটা এই সকলের সঙ্গে ঘোরাঘুরি করছেন, চায়ের টেবিলে আড্ডা দিচ্ছেন, হঠাৎ তাকে বানানো হলো অর্থমন্ত্রী, পরে দেখা যায় ঠিকই তিনি ভালোভাবে এই মন্ত্রণালয় পরিচালনা করতেছেন। আশ্চর্য লাগে না, যারা মন্ত্রী হয়ে গেছেন তারা কি আগের সপ্তাহে মন্ত্রী ছিলেন? তখন এই যোগ্যতার প্রকাশ, এই মেধার প্রকাশ ঘটে নাই, কিন্তু যখনই ওই দায়িত্ব দেওয়া হয় তো ওই মেধা ওই যোগ্যতার এমনি ভাবে প্রকাশ ঘটে, সকলকে তারা হতবাক করেন না বরং অভিভূত করে দেন। তো এইরকমই এক ঘটনা এই মুহূর্তে হঠাৎ মনে পড়লো, এবং সেটা আমাদের জন্য কল্যাণকর এবং উপকারী, এবং তার মধ্যে আমাদের জন্য মস্ত বড় উপদেশ মজুদ, সেজন্য সেটা একটু আলোচনা করি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসাবুল থানবী রহমতুল্লাহ এই ঘটনা বর্ণনা করছেন যে রাজার মৃত্যু হয়ে গেছে, তো নিয়ম এটা ছিল ওই রাষ্ট্রে, ওই রাজ্যের নিয়ম ছিল যে যখন কোন রাজার মৃত্যু হবে তো উজিররা বসবেন, পরামর্শ করবেন, এবং নতুন রাজা তারা নিজেরা পরামর্শের মাধ্যমে নির্বাচন করবেন, নির্ধারণ করবেন। এইবারের রাজার মৃত্যু হওয়ার পরে এখন তো জনাব সারা রাত এত মিটিং চলতেছিল, কোনোভাবে কাউকে আর রাজা হিসাবে নির্বাচন সম্ভব হলো না। তো রাত প্রায় শেষ, এখন সকলে পেরেশান যে আরে রাজার মৃত্যু হয়ে গেছে, রাজার মসনদে তো সিংহাসনে তো কাউকে বসানো লাগবে, না হলে রাষ্ট্র চলবে কেমনে, রাজ্য চলবে কিভাবে, তো কোন সিদ্ধান্তই তো আমাদের হলো না। তো পরে একজনে প্রস্তাব করলো একটা কাজ করি, সেটা কি বলে, দেখো অমুকের প্রস্তাব করলে আমি রাজি তুমি নারাজ, অমুকের প্রস্তাব করলে উনি রাজি অমুকে নারাজ, চলো আমরা যাকে চিনি না জানি না এমন একজনকে রাজা নির্বাচন করি। বললো ভাই সেটা কিভাবে? বলে শোনো, আগামীকাল এই রাজভবনের সামনে, এই রাজমহলের সামনে যেই রোগটাকেই সর্বপ্রথম ভোরবেলা অতি প্রত্যুষে আমরা পাব, তাকেই রাজা হিসাবে বরণ করব। সকলে বললো এটা তো একটা স্বচ্ছ প্রস্তাব, এটাতে কারো স্বার্থপরতা নাই যে আমার খালাতো ভাইরে বসাও, বললো আমার মামা বড় মামারে বসাও, আমার বেয়াইরে বসাও, এমন তো কিছু এর মধ্যে একদম নাই, একদমই স্বচ্ছ একটা প্রস্তাব। ঠিক আছে তো চলো আমরা সব এখানেই বসে থাকি, এখান থেকে কোথাও যাব না। সে যুগে কোনো ফোনও ছিল না, মোবাইলও ছিল না, কেউ কাউকে যে উপরে প্রস্তাব দিবে যে বড় মামা আপনি কিন্তু একদম ভোরে ভোরে থাকে উপস্থিত, এইরকম তো কোনো সুযোগ ছিল না। তো ঠিক আছে আমরা অপেক্ষা করি ভোরবেলা কাকে পাওয়া যায়। আশ্চর্য ঘটনা হলো যে একদম ভোরবেলা ওই রাজমহলের সামনে এক ভিক্ষু জুম্বুল গলার মধ্যে ঝুলানো, ভিক্ষার ঝুলি গলার মধ্যে ঝুলানো, সেই লোক এসে আওয়াজ দিয়ে বলে ভাই আমার একটা পয়সা দেন ভাই, ভাই আপনারা দর্জনে দর্জনে দেন সেটা দিয়ে আমি চলি ভাই, আমি অচল মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ভাই আমার দেন কিছু। এখন ওই উজিরা আগায় গিয়ে দেখে যে ইয়া আল্লাহ কি ঘটনা, এ তো একদমই খালেস খাঁটি ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে, এখন কি করা যাবে? কিন্তু ওই জমানার মানুষদের মধ্যে ধোকাবাজিতা, ধোকা এবং প্রতারণা এসব ছিল না, অস্বচ্ছতা ছিল না। বিধর্মী লোকদের মধ্যে এরকম একটা সততা স্বচ্ছতা এখনকার সময়ের থেকে অনেক বেশি ছিল। তো তারা বলল যে আমাদের যে কথা সেই কাজ, আমরা বলছিলাম যাকে প্রথম পাওয়া যায় তাকেই রাজার মস্তদে রাজার সিংহাসনে আমরা বরণ করব, চলো ওনাকে নিয়ে চলি, হ্যাঁ মিয়া তুমি আসো। এখন সেই লোক তো ভয়ে কাঁপে, আসলাম ভিক্ষা ছেড়েই কোন বিপদে পড়লাম, যে আমাকে ধরে নিয়ে যেতেছে কেন? ধরে নিয়ে গিয়ে ভিতরে ভালোভাবে গোসল টোসল করাইছে, রাজার পোশাক পরাই দিছে, এবং তারা সকলে তাকে বলছে যে আপনাকে এই রাজ্যের রাজা মারা যাওয়ার পরে আমাদের সিদ্ধান্ত হয়েছিল ভোরবেলা যাকে পাওয়া যাবে তাকে রাজ সিংহাসনে বসানো হবে, আপনাকে আমরা রাজা হিসেবে বরণ করলাম। এই লোক এখন ভিক্ষুক তো ভিক্ষুক হয় না, লেখা নাই, পড়া নাই, কি নাই, কিছু নাই, সেই বেচারা হঠাৎ করে একদম গাম্ভীর্যপূর্ণ হয়ে গেছে তার চেহারা, একদমই গাম্ভীর্যপূর্ণ, সকলের দিকে হতবাক যে বাপ রে, একটু আগে ভিক্ষার জন্য স্লোগান, এখন একদম গাম্ভীর্যময় চেহারা, ব্যাপার কি? যাই হোক, সকাল দশটা বাজে, এখন এজলাস শুরু হবে, বিভিন্ন মন্ত্রণালয়ের ফাইল আসবে, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ফাইল আসবে, কাগজগুলো এগুলো যখন আলোচনা করা হবে মন্ত্রীরা বলবেন যে এই বিভাগে এত টাকা বরাদ্দ দিতে হবে, এটা পাস করতে হবে, অনুমোদন করতে হবে, রাজার কাজ এগুলো সব ওকে করা, অনুমোদন করা, হ্যাঁ ঠিক আছে ওকে। তো এজলাসে উজিররাই এই নতুন রাজাকে নিয়ে গেলেন, উনি একদম খুব শান শৌকতে বড় প্রভাব প্রতিপত্তি চেহারায় এইভাবে উনি এই সিংহাসনে বসলেন, এক এক দপ্তরের ফাইল আসলো, এগুলো সব অনুমোদন দিলেন, ঠিক আছে এটা করো এটা করবা না। যখন এজলাস খতম হয়ে গেল, তো যতক্ষণ পর্যন্ত এজলাস চলতেছিল সব মিনিস্টাররা হতবাক যে কি হলো, এই জ্ঞান এই মেধা তার মধ্যে আসলো কোথেকে? আরে ভিক্ষুক সে অর্থ মন্ত্রণালয় কেমনে বুঝবে, পররাষ্ট্র মন্ত্রণালয় কেমনে বুঝবে, কিন্তু প্রত্যেকটার ব্যাপারে সঠিক ডিসিশন তিনি দিতে পারতেছেন কিভাবে? কিন্তু যেহেতু তিনি রাজা, তার সামনে উচ্চবাচ্য করার কোন সুযোগ তো নাই, বেয়াদ হবে বা গুস্তাকি হবে, আর তিনি অর্ডার দিলে এখন জেলে যাওয়া লাগবে, নাহলে ফাঁসির কাছে ঝুলতে হবে, এজন্য সব চুপ এবং স্তব্ধ। যখন এজলাস শেষ, এখন উঠবেন তিনি সিংহাসন থেকে, ওই সময় উনি এরকম দুই হাত দুদিক থেকে এরকম উঁচু করে দিচ্ছেন, এইভাবে দুই হাত উঁচু করে সামনের দিকে আগায় দিচ্ছেন, উঠবেন তা উঠেন না। তো ডান দিক থেকে এক খাদেম ছুটে আসছে, আইসা হাতের নিচে কাঁদ পেতে দিছে, ওই কাঁদের উপর তিনি ডান হাত রাখলেন, বাম দিক থেকে খাদেম ছুটে আসছে, সে বাম ওই বাম ও তার কাঁদের উপরে বাম হাত রাখলেন এবং ভর দিয়া সেখান থেকে উঠলেন রাজা। উঠার পরে যখন কামরায় তিনি চলে গেলেন, তার নিজের মহলের ভিতরে ঢুকলেন, উজিররা সামনে দাঁড়ায় আবেদন করলেন যে জাহাপনা অনুমতি দিলে আমরা একটু আসতাম, আপনার সঙ্গে একটু সময় বসতাম, একটা কথা একটু জিজ্ঞাসা করতাম, যদি আপনি অভয় দেন। বলে হ্যাঁ আসো এবং বসো, কথা বলো। তো তখন তারা উজিররা বললেন যে জাহাপনা, আপনি সবগুলো দপ্তরের ফাইল শুনলেন, বুঝলেন এবং অনুমোদন দিলেন, আমরা তো কেবলই বিস্মিত হইতেছিলাম যে কি ব্যাপার, কিভাবে সম্ভব। কিন্তু সেটা আমাদের জিজ্ঞাসা আদৌ আজকে এই মুহূর্তে না, আমাদের জিজ্ঞাসা হলো সাবেক রাজা যিনি ছিলেন তার সিংহাসন থেকে উঠবার এই নিয়মটা ছিল প্রতিদিনকার। উঠতে সময় তিনি দুই হাত উঁচু করতেন, দুই দিক থেকে দুই খাদেন ছুটে আইসা তার হাতের নিচে কাঁধ দিয়ে এরকম ভর বহন করত তারা বাদশাহ, সে এভাবে উঠতেন। এইটা তো কোনোভাবেই আপনার জানা ছিল না। আপনি সেই জিনিসটা আজকে বুঝলেন কেমনে, সেটাকে এইভাবে ফলো করলেন কিভাবে, এটা তো আমাদের কোনোভাবেই মাথায় খেলে না। তখন ওই নতুন রাজা ভোরবেলার ভিখারি আর এরপরে কিছুক্ষণ পরে রাজা, তিনি তখন যে উত্তর করলেন সেটা শুনেন। সেই বাদশাহ সেই রাজা তখন বললেন যে ও খোদা, জো এক ফকির কো বাদশাহ বানানা জানতা হ্যায়, ও আদাব শাহি সিখানা ভি জানতা। ওই মহান আল্লাহ যিনি ভিক্ষুককে সিংহাসনে বসাইতে জানেন, বাদশাহ বানাইতে জানেন, তিনি সে বাদশাহ হলে কি কি কর্তব্য এবং করণীয়, কি নিয়ম কি পদ্ধতি, সে রাজকীয় নিয়ম নীতি আদাব তিনি শিক্ষাও দিতে জানেন, ওই মাথায় সেটা ঢালতেও জানেন। উজিররা সকলে মাথা নিচু করলেন। এই ঘটনা বর্ণনা করে আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, হে গুনাহগার মুসলমানরা, অন্তত আল্লাহর কাছে চাও, হে আল্লাহ আমাকে নির্দাক জীবন দেন, আমাকে ওলির জীবন দেন, আপনার প্রেমিকের জীবন দেন। তো ভিক্ষুকের মতো চাইতে থাকো, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গির গিরায়ে যা, খোলে ও যা না খোলে দর উস পে হো কিউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লগায়ে যা। আরে মিয়া তুমি ডাকো মহান আল্লাহকে, ডাকতে থাকো ডাকতে থাকো, দুয়ারে দাঁড়াও হাক দিতে থাকো, দুয়ারে করাঘাত করতে থাকো, গোফতে পয়গম্বর কে গর কোবি দরে আকিবত বিনি আজাদর হামসারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কোন বান্দা যখন আল্লাহর দুয়া আল্লাহ পাকের দুয়ারে দাঁড়ায় আর এভাবে ডাকতে থাকে, কখনো একটা মুহূর্ত আসে যেই মুহূর্তে এই বান্দার জন্য আল্লাহ পাক তার স্পেশাল রহমতের দরজা খুলেই দেন এবং তাকে ওলিদের আসন আল্লাহ পাক দিয়েই দেন। নাওমি ধম্মবাস কেরিন্দানে বাদানোস নাগা বয় খরুষ বা মঞ্জিল রসিদান, হে মুসলমান হে গুনাগার তুমি নিরাশ কেন হো, মহান আল্লাহ নিরাশ হইতে নিষেধ করে দিছেন, নিরাশ হওয়া হারাম এবং কুফর, তুমি নিরাশ হইও না, আল্লাহর নিকট চাও, আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ালু সীমাহীন দয়াওয়ালা, তিনি দিয়েই দিবেন। আর আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে ডিসি লোকটা ছিল না, একটু আগে ডিসির পদের জন্য মঞ্জুরি হলো, বস মুহূর্তের মধ্যে ডিসির বাংলা মজুদ, কি ঠিক না, ডিসির জন্য গাড়ি মজুদ, ডিসির জন্য ঝান্ডা মজুদ, মুহূর্তে সব হয়ে গেছে, বাড়ি গাড়ি মর্যাদা সম্মান এবং সে ঘাট বাহিনী সবকিছু। তোমাকে যদি তোমার মিনতির কারণে মহান আল্লাহ ওলির মসনদের জন্য ওলির পোস্টের জন্য কবুলি করে নেন, তো আল্লাহ পাক ওলির মতো জ্ঞান তোমাকে দিবেন, ওলির মতো বুঝ তোমাকে দিবেন, আল্লাহর ওলির মতো মেধা তোমাকে দিবেন, সেরকম জীবন তোমাকে দিবেন, সেরকম লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক তোমার দিলে ঢালবেন। তখন তুমি মুহূর্তের মধ্যে তুমি বলতে শুরু করবা যে কি হলো যে আব ও জামা না ও মকা না ও জমিন আসমা, তুনে জাহান বদল দিয়া আকে মেরি নিগাহ মে, হে আল্লাহ কি হলো, আমি আগেও আসমান দেখতাম আজকের আসমান ভিন্ন, আগে আসমান দেখতাম একটা নিথর আসমান আর এখন আসমান দেখি পুরোটা নূরে ভরপুর, নূরই নূরে পরিপূর্ণ, আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আমি এই পৃথিবী আগেও দেখতাম, এই গাছপালা তরুলতা আগেও দেখতাম, এখন যেদিকে তাকাই সব গাছগাছালিতে আপনার নূর দেখতে পাই, আপনার সৌন্দর্য দেখতে পাই, সকল ফুলে ফলে হে প্রিয় মাওলা আপনার সৌন্দর্য দেখতে পাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সারা পৃথিবীর চেহারা এই বান্দার নজরে পরিবর্তন হয়ে যাবে, ঘাস দেখলে লতা দেখলে সে বুঝবে এটা আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ তাআলার তাওহীদের নিদর্শন, তার একত্বের নিদর্শন, তার সৌন্দর্যের নিদর্শন, এই আসমানে জমিনে পৃথিবীতে সবকিছুর মধ্যে মহান আল্লাহর সৌন্দর্য ফুটে আছে। সবকিছু আল্লাহ পাকের সৌন্দর্যের ভিতরে উদ্ভাসিত, কিন্তু অন্ধ নমরুদরা সেটা বুঝবে না। নাফরমানির চিহ্ন এবং নাফরমানির কালিমাতে অন্ধকার হয়ে আছে যে হৃদয়, সেই হৃদয় বুঝবে না এই আসমান জমিনে আল্লাহ পাকের সৌন্দর্য, আল্লাহ পাকের লীলা খেলা। হ্যাঁ, কিন্তু যার হৃদয় আল্লাহ পাকের জন্য কবুল হয়ে গেছে, যার হৃদয় আল্লাহর ভালোবাসার জন্য মঞ্জুর হয়ে গেছে, সেই হৃদয়ের আলো দিয়া সে দেখবে আরশে আজম পর্যন্ত আল্লাহ পাকের নূর এবং সৌন্দর্য এই জমিনে থাকা অবস্থায় সে দেখতে থাকবে। এক বুজুর্গের ভাষায়, নিগাহ ইশক তো বেপর্দা দেখতি হ্যায় উসে, ফিরাত কে সামনে আব তক হিজাব আলম হ্যায়। আল্লাহর প্রেমিকদের নজর এমন হয় যে সারা জাহান তো কেন, বরং সাত আসমানের উর্ধে আরশ পর্যন্ত আল্লাহ পাকের নূর ও সৌন্দর্য অবলোকনের আল্লাহ পাক তাদের এরকম চক্ষু তাদের রুহের মধ্যে তাদের অন্তরের ভিতরে দান করেন। আল্লাহ সেই অন্তর, সেই রু, সেই আত্মা, সেই জীবন আমাদের সকলকে নসিব করে দেন। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে আরেফা জানান্দ হরদম আমেনু কে গুজার করদন্দ আজদরিয়ায় খুন। আল্লাহর আরেফ যারা, আল্লাহ পাকের খাঁটি প্রেমিক ওলিয়া আউলিয়া যারা, তারা নূরের সাগরে বসবাস করেন। এই জন্য যে তারা রক্তের সাগর পাড়ি দিচ্ছেন, সে রক্তের সাগর কি সেটা, চোখ হেজাব, চোখ হেফাজতের কষ্ট করছেন, গুনার পথে চক্ষু তারা চোখের নজর ফেলেন নাই, এবং জবান হেফাজত করছেন, গুনা থেকে জবানকে হেফাজত করছেন, কান হেফাজত করছেন, হাত অঙ্গ প্রত্যঙ্গকে গোপনে প্রকাশ্যে তারা সকল নাফরমানির কাছ থেকে হেফাজত করছেন, এই যে কষ্ট স্বীকার করছেন, এর বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যেই নূরের সাগরের মধ্যে পালেন। মানুষ বাঁচে, মানুষ বাঁচে তরকারি খায়া, মাছ গোস্ত খায়া, আর আউলিয়ায়ে কেরাম বাঁচেন আল্লাহ পাকের নূরের সাগর সাগর ভিতরে আহরণ করার দ্বারা, নূরের সাগরের মধ্যে তারা বাঁচতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খোদ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নূরে উদর ইমনু ইউসর তাতু ফাক বরসরম বরগর্দনম মানিন্দে তক। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে শামসুদ্দিন তাবরিজের নিকট আল্লাহ পাকের প্রেম ভালোবাসার সবক নেওয়ার পরে, হারাম দুনিয়ার গুনাহ থেকে পৃথক হওয়ার পরে, আজকে প্রিয় বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকে বিশাল নূরের সাগর, বাম দিকে বিশাল নূরের সাগর, সামনে পিছনে সর্বদিকে নূরই নূরের সাগর আমি দেখতে পাই, আমি নূরের মধ্যে ডুবে আছি, নূর দ্বারা একদম বেষ্টিত হয়ে আছি। এবং তিনি বলেন যে মা হিয়ানে কারে দরিয়ায় জালাল বারেশা আমুক্তা সেরে হালাল, যে মাছেরা যেরকম দরিয়ার ভিতরে অথই পানির ভিতরে ডুবে থাকে, আমাকে আল্লাহ তাআলা সেভাবে নূরের অথই পানির ভিতরে দরিয়ার ভিতরে ডুবায় রাখছেন। আল্লাহ সব ওলিদেরকে আল্লাহ পাক এভাবে নূরের দরিয়ার ভিতরে ডুবায় রাখেন, আল্লাহ তাআলা সেরকম ভাবে আমাদের সকলকে কবুল করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ঈমানওয়ালার জিন্দেগী এত দামি, এত মূল্যবান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে ঈমানওয়ালা যখন আলহামদুলিল্লাহ বলে এর নূরে এই মিজান পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। যখন নাকি কোন মুমেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এর নূরে আসমান এবং জমিনের মধ্যবর্তী পুরাটা একদম পরিপূর্ণ হয়ে যায়। ওয়াসসালাতু নূর ওয়াসসাদাকাতু বুরহান, এবং নামাজ তো পুরাটা নূরই নূর। নামাজে আল্লাহ আকবর বলে বান্দা যখন আল্লাহ আকবরের মাধ্যমে নামাজ শুরু করে, নূরই নূরের জাহানের মধ্যে বান্দা হারায় যায়। নামাজ নূরই নূর, আসসালাতু নূর। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হাজা আজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মুসলমান, জানো আমাদের এক এক সিজদা কত দামি, সজদে মে সর রাখ দু তো জমি কো আসমা কর দু, আমি সিজদা যখন মাথা রাখি আমার সিজদার জমিন আসমান থেকে দামি হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং তিনি বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলেমা থা, যে মহান আল্লাহর স্মরণে জিকিরে বন্দিগিতে যখন আমি মশগুল হই, যেই চাটাইর উপরে আমি আমার আল্লাহকে ডাকি, সেই চাটাই সে মাটি তখত সুলেমানি থেকেও আল্লাহর নজরে দামি হয়ে যায়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? কেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহ পাকের জিকিরের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ পাককে মহব্বত করার জন্য, আল্লাহর সঙ্গে প্রেমের বন্ধন গড়ার জন্য। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আদমা মানায় দিলবন্দম বজু তারকে কিসু সুরতে গন্দম বগু। হে আদম সন্তান, তুই এই বাহ্যিক চাকচিকের পাগল হওয়ার জন্য তোমাকে আমি বানাইনি, দুনিয়ার পাগল হওয়ার জন্য তোমাকে বানাইনি, তোমাকে বানাইছি আমার সঙ্গে গভীর নিবিড় প্রেমের বন্ধন পয়দা করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, সকলে আমরা পাক্কা ইরাদা করি এই পুরা জীবন আল্লাহর জন্য উৎসর্গিত করব, আল্লাহর ভালোবাসার উপর জীবনকে উৎসর্গিত করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আহা, কি জীবন ভাই! আমার প্রিয় বন্ধুরা, আমি এত বলার পর আমি এটা অনুভব করি, উপলব্ধি করি যে অনেক গুণাগার মুসলমান ভাইরা হয়তো মনে করবেন যে কথা তো ভালো, সুন্দর কথা, কিন্তু আমি ভীষণ নষ্ট মানুষ, হুজুর আমার দ্বারা হবে না। আমার প্রিয় বন্ধুরা, যে ওয়াসির নাম শুনছেন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, শুধু হত্যাকারী নয়, নিষ্ঠুর ভাবে হত্যাকারী ওয়াসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতেছিলেন এবং তার নিকট নিজে পয়গাম পাঠাইলেন, তুমি ইসলাম কবুল করো, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে হত্যাকারীর গুনাহ মাফ হয়ে যাবে, কত বড় আশ্চর্যজনক কথা! ওয়াসি ভয় পাইতেছিলেন যে এরকম কি রকম কথা এটা, কি কথা বুঝেন নাই। তিনি সাহস করতেছিলেন না যে কোরআন শরীফে তো মহান রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি শিরক করে, জিনা ব্যভিচার করে, কাউকে অন্যায় ভাবে কতল করে, হত্যা করে, তো তার কঠিন শাস্তি হবে, তাকে ধরবেন আল্লাহ তাআলা, আপনি আমাকে কিভাবে ডাকতেছেন, কি কথা বুঝেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উত্তর কোত্থেকে দিবেন? তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে থাকলেন যে আল্লাহ পাক কি উত্তর দেন দেখি। আয়াত নাযিল হয়েছে, জিবরিল আমিন আয়াত নিয়ে আসছেন যে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মানুষ যদি শিরক নিয়ে মরে দুনিয়া থেকে, তার ক্ষমা নাই, কিন্তু এছাড়া যত গুনাহ আল্লাহ মাফ করে দেন যাকে চান। ওয়াসির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়গাম পাঠাইলেন, আয়াত পাঠাইলেন, আল্লাহ পাক তো নিজেই বলতেছেন শিরক নিয়ে মরলে ক্ষমা নাই, তো তুমি তো এখন তো তুমি মুসলমান হয়ে গেলে, শিরক কুফর থেকে মুক্ত হয়ে গেলা, আর এরপরে যত গুনাহ কতল হোক, কাউকে হত্যা করা অথবা জিনা ব্যভিচার, ওয়াসি বলছিলেন যে আমার তো সবগুলো হয়েছে, শিরক এবং জিনা এবং হত্যা, নিরপরাধকে হত্যা করা, সবগুলো আমার দ্বারা সংগঠিত হয়েছে, আমার কি ফের আপনি আমাকে কিভাবে ইসলামের দাওয়াত দেন, কি কথা বুঝেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুলের সাথে সাথে অতীতের সমস্ত গুনাহকে ইসলাম মুহূর্তে বিস্মার করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, ইসলামের উসুলাতে সব গুনাহ মাফ হয়ে যায়। তো ওয়াসির নিকট এই পয়গাম যখন পৌঁছলো যে শিরক নিয়ে মরলে ক্ষমা নাই, আর এছাড়া যত গুনাহ আল্লাহ মাফ করে দেন, যাকে তিনি চান মাফ করে দেন, ওয়াসি তখন উত্তরে বললেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার আমাদের গুনাগার মানুষ যারা আমরা, আমাদের জন্য একটু ধ্যান করে, একটু খেয়াল করে আজকের কথাটা শোনা দরকার যে কি হচ্ছে দেখি। তো ওয়াসি কি সাহসী মানুষ, তিনি পাল্টা বললেন যে আল্লাহ পাক বড় সুন্দর কথা বলছেন, শিরক সারা আর শিরক কুফর সারা যত রকমের গুনাহ সবটা তিনি মাফ করে দেন যাকে তিনি চান। তো যাকে তিনি চান কতটা এর মধ্যে আছে যোগ করা, তা আমাকে তিনি চাইবেন কি না আমি যদি ইসলাম কবুল করি সেটা আমি বুঝবো কেমনে, যদি আমি ইসলাম কবুল করার পরও পরে যদি চাইলেন না যে তোরে আমি কিন্তু ছাড়বো না, তোরে ধরবো, তাহলে আমার উপায় কি? কথা যুক্তিসঙ্গত না? তো ওয়াসির এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়া যখন পৌঁছলো, এখন তিনি কি করবেন? আবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে আছেন, আল্লাহ পাক কি উত্তর দেন, কি সংবাদ পাঠান, জিবরিল আমিন কোন পয়গাম নিয়ে আসেন, বস ওই মুহূর্তে এই আয়াত পাক নাযিল হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু বললেন, হে আমার নবী, আপনি ঘোষণা দেন, আপনি শুনাইয়া দেন, আমার এই পয়গাম পৌঁছাইয়া দেন, হে আমার চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী বান্দারা। তার মানে যত প্রকারের গুনাহ হোক না কেন, যে কোনো ধরনের গুনাহ হোক না কেন, যত অসংখ্য গুনাহ হোক না কেন, যত কঠিন থেকে কঠিন পাপাচার হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও না। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি বলতেছেন মহান রব্বুল আলামিন, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, আমি গ্যারান্টি দিয়া বলি, তুমি ফিরে আসলে তওবা করে নিলে আমি তোমার সবগুলো গুনাহ নিশ্চিত মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুর রহিম। আর এই ক্ষমা করা, তুমি মনে করবা যে আমি তো ভীষণ অপরাধী, ভীষণ খারাপ, তো তারপরেও ক্ষমা? আরে এই ক্ষমা করব এই জন্য না যে তুমি খুব যোগ্য, তোমার যোগ্যতা দেখানো লাগবে না। তুমি যদি অনুতপ্ত হও এবং ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ এজন্য ক্ষমা করব যে আমি সীমাহীন ক্ষমা ভালা। যে যার উপর জাকাত ওয়াজিব হয় সে তো জাকাত দিতে হয়, যে ভাই জাকাত নেই, জাকাত নেই, জাকাত নেই, কি কথা বুঝেন নাই? তো মহান রব্বুল আলামিন বলেন যে আমি তো ক্ষমাশীল, কোন গুনাহগারকে মাফ করলাম, মাফ করলাম তো আমি তালাশি করি, তাই কাকে মাফ করে দিব, কাকে মাফ করে দিব, তাকে মাফ করে দিব। এজন্য ভোর রাতে প্রতিদিন মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, আর শবে কদরের শবে বরাতে সন্ধ্যা হলে সূর্য ডুবার পর থেকে আল্লাহ পাক ডাকতে থাকেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কোন গুনাহগার, চাও আমার কাছে ক্ষমা, আমি এখন মাফ করে দিব। যেকোনো বিপদ থেকে মুক্তি চাও আমি মুক্তি দান করবো। আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এবং এইভাবে আল্লাহ পাক এক একটা বিষয় বলে বলে ডাকতে থাকেন বান্দাদেরকে, সর্বনিম্ন আসমান থেকে ডাকতে থাকেন বান্দাদেরকে, আসো কেউ এই বিষয় দরকার, ওই বিষয় দরকার, ওই বিষয় দরকার, বলো আমাকে, আমি এখন কবুল করব, এখন কবুল করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো ওয়াহির নিকট এই আয়াত যখন পৌঁছলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিয়ে যখন পাঠাইলেন, এই আয়াত যখন ওয়াহির নিকট পৌঁছলো যে আল্লাহ পাক তো গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে যত রকমের গুনাহই হোক না কেন, সব গুনাহ মাফ চাইলে নিঃসন্দেহে তিনি গ্যারান্টির সাথে মাফ করে দিবেন। ওয়াসি তখন বললেন যে এইবার রাস্তা একদম ক্লিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হইয়া তিনি ইসলাম কবুল করলেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, যখন এই আয়াতে পাক নাযিল হলো, ওয়াসির মত এরকম ভয়ঙ্কর অপরাধীর ক্ষমা হলো, সাহাবায়ে কেরামের আশ্চর্য শান। সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লক্ষ্য করে তখন বললেন যে হে আল্লাহর রাসূল, এই যে আয়াতে পাকে আল্লাহ তাআলা ক্ষমা চাইলে সব গুনাহ সব সীমা লঙ্ঘনের ক্ষমার ঘোষণার গ্যারান্টি যে শুনাইলেন, এটা কি শুধু ওয়াসির জন্য না, নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগারদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ এবং এই সওগাত। এরপরও কি আমরা আল্লাহর নিকট আল্লাহর দিকে ফিরবো না, আল্লাহর নিকট মাফ চাইবো না? এজন্য এক বুজুর্গ আল্লাহর পক্ষ থেকে বলেন যে বাজ আ বাজ আ, আর উঞ্চে হাস্তি বাজ আ, গর কাফর গবর বুতপরস্তি বাজ আ, হে মানুষ তুমি কত চরম অন্যায় করে ফেলছো, কত কঠিন তোমার গুনাহ, আরে তুমি কি মূর্তি পূজক হয়ে গেছো, তুমি কি অগ্নি পূজক হয়ে গেছো, তবুও আসো, আজকে ফিরো, অনুতপ্ত হও, তওবা করো, আমি এখনই তোমাকে রহমতের কোলে তুলবো। ই দরগাহে মা দরগাহে নাওমি দিনে সদবার আগর তওবা শিকস্তি বাগা, আমার এখানে নৈরাশ্যের কোনো নামই নাই, নৈরাশ্যের কোনো প্রশ্নই উঠে না, আসো ফিরে আসো, আমি মাফ করে দিয়ে তোমাদেরকে রহমত দান করব, তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দান করেন, জীবনটাকে পূর্ণাঙ্গভাবে আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। ফিনিশিং এ এক দুইটা কথা আর একটু সংক্ষিপ্ত ভাবে যোগ করবো, সেটা হলো আমি নিজের ভাষায় না বলে এক আল্লাহর উলির ভাষায় বলতে চাই। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই, বারবার তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্ন যুগে দেখছিলেন, এত নিকট থেকে দেখছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। সেই শাহ আব্দুল গনি ফুল পীর রহমতুল্লাহ আলাই মুসলমানদেরকে বলতেন যে আমার ভাই মুসলমান, আল্লাহকে পাইতে চাও, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, তার জন্য একটা সহজ পদ্ধতি বলি কি, আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়, আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আর সচ্চা কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে মিয়া আল্লাহকে পাওয়া যায়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জন্য আমার ভাই কোন না কোন খাঁটি হক্কানি আল্লাহর উলির সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি। অনেকে মনে করে যে বায়াত হওয়া মুরিদ হওয়া ফরজ, আমার ভাই এটা নিশ্চিন্ত থাকেন, বায়াত হওয়া মুরিদ হওয়া ফরজ না, এটা একটা মুস্তাহাব আমল, করলে ফায়দা না করলে গুনাহ হবে না, তবে যেটা করা চাই সেটা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকা, দেখা সাক্ষাৎ করতে থাকা, তাদের নসিহত শুনতে থাকা, সেখান থেকে মনি মুক্তা নিতে থাকা। একটা লোক যদি কোন এক জায়গাতে চাকরি পায়, ওখান থেকে মাসে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা পায়, ব্যাংকে জমা করতে থাকে, বছর পার হলে টোটাল কত হবে, 10 বছর পার হলে টোটাল কত হবে, 30 বছর পার হলে টোটাল কত হবে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ ওয়ালাদের নিকট গেলে যে নূরের মণিমুক্তা পাওয়া যায়, এগুলো যদি এভাবে দিন দিন জমা হইতে থাকে, এই সারা জাহানের রাজা বাদশাদের যে রাজভাণ্ডার রাজকোষাগারের চেয়ে কোটি কোটি গুণ বড় সম্পদ, বড় ধন দৌলত, বড় মণিমুক্তার বিশাল অফুরন্ত ভাণ্ডার তার কাছে জমা হবে, যেটা আখেরাতের জীবনে কাজে লাগবে। এই কাজটা তো আমরা করার চেষ্টা করতে পারি। আর একটা কথা, এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন এই মুসলমান আসবে, তো এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। কোথায় গেলে মাওলানা সহিব, দোয়া করে দিবে না? দোয়া করি ভাই আল্লাহ পাক নিকট, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين, اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد, بارك وسلم, اللهم اغفر لنا وارحمنا, اللهم عافنا واعف عنا, اللهم كلنا واجعلنا لك, اللهم كل خير لكل مسلم ومسلمه, رب اغفر وارحم انت خير الراحمين, اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين, اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان, ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه, اللهم طهر قلوبنا عن غيرك, اللهم طهر قلوبنا عن غيرك, اللهم طهر قلوبنا عن غيرك, ونور قلوبنا بنور معرفتك ابدا, ونور قلوبنا بنور معرفتك ابدا, ونور قلوبنا بنور معرفتك ابدا, يا الله يا الله يا الله يا الله, আমাদের সকলকে maaf করে দেন, সব গুনাহ maaf করে দেন, হে মেহেরবান হে দয়াবান, সব গুনাহ maaf করে দেন, সব নালায়েকি maaf করে দেন, আমাদের অন্তরাত্মাকে জীবনকে নূরে পরিপূর্ণ করে দেন, হেদায়েতের কামিল নূর আমাদেরকে নসিব করেন, আপনার মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন, আপনার মারিফত আমাদেরকে নসিব করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের অনুসরণের তৌফিক আমাদেরকে দান করেন। হে আল্লাহ, দুজাহানের মালিক, দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন, আমাদের সব পেরেশানি দূর করেন, সব বালা মুসিবত থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাদের হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাদের হয়ে যান। গুনাহ থেকে, গায়ের উবলা থেকে আমাদেরকে পবিত্র করেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে সমস্ত গুনার দাগ থেকে পবিত্র বানায় দেন, জীবনটাকে আপনার আনুগত্যের নূর আলোকিত বানায় দেন। হে আল্লাহ, আমাদের দুজাহানের যা দরকার আপনার অফুরন্ত ভান্ডার থেকে আপনি আমাদের সবকিছু দান করে দেন। হে সীমাহীন দয়াওয়ালা, ক্ষমাওয়ালা, নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেন, নিজ গুণে আমাদের দুজাহানের কামিয়াবির ফেসলা করে দেন, বন্দিগীওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, যার যেকোনো বৈধ এবং উদ্দেশ্য আছে আপনি পুরা করে দেন। হে আল্লাহ, আপনি পুরা করে দেন। হে আল্লাহ, আপনি পুরা করে দেন। সকলের হায়াতে বরকত দান করেন, মালে দৌলতে বরকত দান করেন, সকলের রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, উন্নতি অগ্রগতি নসিব করেন। আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। যারা এই মাহফিলের সঙ্গে যেকোনো ভাবে জড়িত, যারা আয়োজনকারী, যারা এর মধ্যে সহায়তাকারী, যারা এতে যেকোনো ভাবে অংশগ্রহণকারী, সকলকে কবুল করেন। সকলে দুজাহানে সকলকে দুজাহানে অনেক বড় বড় আপনার শান মোতাবেক পুরস্কার দান করেন। দুজাহানে সকলকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন। আমাদের সকলের ঘরে ঘরে সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। সারা জাহানের মুসলমানদের ঘরে ঘরে রহমত বরকত নূর বেশুমার আপনি নাজিল করেন। যে সকল মুসলমান হকের উপর আছে, হক আরো মজবুত ভাবে জড়ায় দেওয়ার তৌফিক দান করেন। যে সকল মুসলমান ভাই বোনেরা যেকোনো ভুলের মধ্যে পড়ে গেছেন, সেই ভুল পথ অন্ধকার থেকে আপনি মুক্ত করে দেন, খাঁটি আলো এবং নূরের পথে তাদেরকে আপনি কবুল করেন। আই মেহরবান মালিক, আমাদেরকে জজবে করেন, জজবে করেন, জজবে করেন, আপনার জজবের নূর দ্বারা আমাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করেন। আল্লাহ গালিবি ওয়া জাজিবাই মুস্তারি সাইদার দরমানদেগার বাখরি মুফলিসান মাহমুদাদর কুয়েতু শায়ান লিল্লাহ জামাল রুয়েতু দস্তে বুকশা জানিবে জামিলে মা আফিরি দর বরদস্ত বরবাজু হেতু। হে আল্লাহ, আমরা ভিখারির দল আপনার দুয়ারে হাজির, ভিক্ষার ঝুলি আপনি পরিপূর্ণ করে দেন, আপনি সারা জাহানের হাতেম তাইরদের মহান স্রষ্টা। হাতেম তাইরা তো আপনার দুয়ারের ভিক্ষুক। হে মহান আল্লাহ, আমরা গুনাগার মুমেন, গুনাগার মুসলমান, আপনি আমাদেরকে মানুষ বানাইছেন, আমাদের কোনো আবদার ছাড়া, ফরিয়াদ ছাড়া, মিনতি ছাড়া। হে আল্লাহ, এই এই নেয়ামতের, এই অনুগ্রহের কি শুক্রিয়া আমরা আদায় করতে পারবো? হে আল্লাহ, আপনি আমাদের মুসলমান বানাইছেন। হে আল্লাহ, এত বড় অনুগ্রহের কি শুক্রিয়া আদায় করবো? হে আল্লাহ, এত বড় বড় মেহরবানি নিজেই যখন করছেন, সেই মেহরবানির উসিলাতে আপনার কাছে ফরিয়াদ, আমাদেরকে বাকি পথ আপনি পার করাইয়া দেন। হে আল্লাহ, জান্নাত পর্যন্ত আমাদের রাস্তা আপনি পরিষ্কার করে দেন, নির্বিঘ্ন বানাইয়া দেন। হে আল্লাহ, মেহরবান মালিক, জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করেন, জান্নাতের পথে আপনি আমাদেরকে কবুল করেন, জান্নাত পর্যন্ত আপনি আমাদের পৌঁছাইয়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আদর্শকে জীবন দিয়ে ধরে রাখার জন্য, তা মানার জন্য, জীবনে তা বাস্তবায়িত প্রতিফলিত করার জন্য আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হে আল্লাহ, হে মহান, নিজ করুণায় রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদের সকল দোয়া মোনাজাত মিনতি আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
হযরতুল্লাহ দামাত বারাকাতুহু এর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69,
01715 8068 69. বলো ভাই, 01715 8068 69, অনেক সোজা তো ভাই, মাসা অনেক সোজা করে দিছে।